রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমাদের আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, যখনই কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম ওই ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করিয়ে দেন। আল্লাহ তাবারক ও তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত আর ভালোবাসা সহকারে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকে উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। হামদে বারি তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা একটি বিষয় নিয়েছি, আলহামদুলিল্লাহ আলোচনা করব, নেকির দাওয়াত দিব। অজানা অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, নেকির দাওয়াতের উদ্দেশ্যে কথাগুলো বলব ইনশাআল্লাহ তাআলা। আপনারাও ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে মাদানী চ্যানেলের সাথে অংশগ্রহণ করবেন, যাতে করে অংশগ্রহণ করাটাও সওয়াব হয় এবং নেকিও আমাদের অর্জন হয় এবং অজানা অনেকগুলো ইলিম যেন আমরা শিখতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আসুন শুরুতে আমরা ফয়জুর রহমান ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছে তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মদিনা চ্যানেল দর্শক বৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারও মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া ضুহাহা, ওয়াল-ক্বমারি ইযা তালাহা, والنهار إذا جلاها, والليل إذا يغشاها, والسماء وما بناها, والأرض وما طحاها, ونفس وما سواها, فألهمها فجورها وتقواها,
وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد
صلى الله تعالى عليه وسلم ما شاء الله فائز الرحمن ভাই আমাদেরকে কোরআনে পাক থেকে তেলাওয়াত শোনালেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে দোয়া করার ব্যাপারে আদেশ দিয়েছেন বিভিন্নভাবে দোয়া করার ব্যাপারে বা বিভিন্নভাবে দোয়া কবুল হওয়ার ব্যাপারে ইরশাদ এসেছে আমরা হাদিসে মোবারকা যখন পড়ি দোয়ার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ ওয়ালাদের অভ্যাস মোবারক ছিল উড়তে বসতে চলতে ফিরতে সবসময় দোয়া করা আবার হাদিসে পাকের মধ্যে যেভাবে করে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সময়ের কোন কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় কোন স্থানে দোয়া করলে দোয়া কবুল হয় কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয় এই সকল ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারাকার মধ্যে ইরশাদ করেছেন এই সময় এই ব্যক্তি এই উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয় অন্য হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সব কিছু লোক আছে ব্যক্তি আছে স্থান আছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় না এমন হাদিসে পাক আমরা পেয়ে থাকি বা এমন হাদিসে পাকও রয়েছে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের বিষয় রেখেছি তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না অন্যান্য হাদিসে পাকের মধ্যে আরও কিছু বিস্তারিতভাবে অন্যান্য ব্যক্তি বা অন্যান্য কাজের কথাও আসছে যার সংখ্যা আমরা দেখা যায় আরও কয়েক ধরনের লোক আছে যাদের দোয়া কবুল হয় না কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে বলেছেন এভাবে তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না এখন এই ব্যক্তি কারা দোয়া করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে দোয়ার ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে দোয়ার ব্যাপারে ফজিলতের কথা বলা হয়েছে দোয়া করলে আল্লাহ কবুল করেন গুনাহ মাফ করে দেন এত কিছু ফজিলতের পরেও এরপরে আবার বলা হয়েছে তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না ওই ব্যক্তিরা কারা আর তাদের দোয়া কেন কবুল হয় না না হওয়ার পিছনে কারণ কি এমন কি কাজ করে তারা এমন কি অভ্যাস তাদের মধ্যে যার কারণে দোয়া কবুল হয় না হয়তো বা ওই সকল ব্যক্তিদের মধ্যে আমার নামও থাকতে পারে আপনার নামও থাকতে পারে আপনি আমি বছর ভরে দোয়া করছি দোয়া করছি আবার অভিযোগও করি হ্যাঁ দোয়া তো করি কিন্তু কবুল হয় না দোয়া কবুল না হওয়ার যে কারণগুলো আছে এর মধ্যে আপনার আমার নাম নেই তো এটাও আমাদেরকে দেখতে হবে যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না অবশ্যই তার কোনো কারণ আছে অবশ্যই তার কোনো কারণ থাকবে আর এর জন্যই তো দোয়া কবুল হবে না বলেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আজকের অনুষ্ঠান থেকে যখন আমরা জানতে পারবো ওই ব্যক্তি কারা যাদের দোয়া কবুল হয় না কে কেন কবুল হয় না কি কাজের কারণে কোন আমলের কারণে কোন অপরাধের কারণে তখন আমরা নিজেকেও বাঁচাতে পারবো ওই সকল কাজকর্ম থেকে যাতে করে আমরা ওই কাজ থেকে বেঁচে দোয়া করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়াসমূহকে কবুল করেন এবং ইনশাআল্লাহ আজকে আমাদের সাথে সোহেল আত্তারি ভাই রয়েছেন আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিবেন হাদিসে মোবারকা শোনাবেন কোন তিন ব্যক্তির দোয়া কবুল হয় না কেন হয় না আর এর পিছনে কারণ কি সোহেল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা হামদে বাড়ি তালা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব, এরপরে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুস্তাফাকে কদমো মে মৌত দে রে, আল্লাহ মুস্তাফাকে কদমো মে মৌত দে রে, মদফন বনে বনে
পাতাল পাবনার জল ঝর,
সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি ঈশ্বর জাহান হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি ঈশ্বর জাহান চারিদিক শোনা যায় তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি গুণগান তোমার পেতে যেন হাগে কুল হৃদয় আল্লাহ সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় পড়ো আল্লাহ 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 পুষ্প কলি ফুল বৃক্ষ সূর্য শ্যামল চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র ঝলমল আকাশ এই পাতাল পবনার জলস্থল আকাশ এই পাতাল পবনার জলস্থল সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 খোদারি গুণগান সূর্যের কিরণে খোদারি গুণগান ফুলের বাগানে খোদারি গুণগান সূর্যের কিরণে খোদারি গুণগান ফুলের বাগানে খোদারি গুণগান ভুবনে আল্লাহ সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 জল জল
সুবহানাল্লাহ। সকালবেলা উঠে মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার জিকির করা, হামদে বারী তাআলা পড়া আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে যদি আমাদের ঘরের মধ্যে দিন রাত মাদানী চ্যানেল চলতে থাকে, ধীরে ধীরে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ তাআলা ঘর থেকে সকল প্রকারের যে সকল খারাপই জিনিসগুলো রয়েছে, বেনামাজি দূর হয়ে যাবে ঘর থেকে ইনশাআল্লাহ তাআলা। মিথ্যা, চুগলখুরি, রিয়া, ঝগড়া, এরপরে কোরআনের পাকের তেলাওয়াত না করা, যতগুলো আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের বরকতে। দর্শক শ্রোতা, আজকে যে বিষয় আমরা নিয়েছি, তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না, সোহেল ভাইয়ের কাছে যাব আমরা, ওই সকল ব্যক্তি কারা যাদের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে ইরশাদ করেছেন কি এই সকল ব্যক্তিদের দোয়া কবুল হয় না। এছাড়া আরও যে সকল ব্যক্তিরা রয়েছে আমরা চেষ্টা করব তাদেরও কিছু আলামত, কিছু পরিচয় তুলে ধরার জন্য, যাতে করে আমাদের থেকেও এই রোগগুলো দূর হয়ে যায়। সোহেল ভাই, আজকের বিষয়টা শুনতেই পেয়েছেন আপনি, তিন ব্যক্তির দোয়া কবুল হয় না আল্লাহ তাআলার দরবারে, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মোবারক। আগে আমাদেরকে হাদিসটি শুনিয়ে দিন, এরপরে ইনশাআল্লাহ তাআলা কোন ব্যক্তিরা এদের সম্পর্কে জানবো আমরা ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হাদিসে মোবারকের মধ্যে প্রথমে আপনি একটি বিষয় তুলে ধরেছেন যে ইসলাম একটি সুন্দর ব্যবস্থা, ইসলামের মধ্যে শান্তি আর
শান্তি,
ইসলাম একটি গোল রাউন্ডের মতো। তো এই ইসলামের মধ্যে আমাদের জন্য আদেশ, নিষেধ, বিধি বিধান রয়েছে, অনেক কাজ করার হুকুম দেওয়া হয়েছে, এই কাজগুলো যেন করা হয়। যদি আমরা ওই কাজগুলো করি আমাদের জন্য কল্যাণকর দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক তেমনি কিছু কাজ এমন রয়েছে যেগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে, হয় কোরআনে পাকের মাধ্যমে, না হয় হাদিসে মুবারাকায়, অথবা বুজুর্গানের দিন আইমায়ে কিরাম তারা কোরআন হাদিস থেকে বের করে আমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন যে এই কাজগুলো আমরা যেন করি তাহলে আমাদের কল্যাণ হবে, আর এই কাজ যেন আমরা না করি করলে ক্ষতি হবে। তো এরপরে দেখা যায় আমরা ওই কোরআন হাদিসের আলোচনা হয়তো অনেকে আমরা শুনি না, জানি না, এরপর আমল করি, ক্ষতির সম্মুখীন হই। অনেকে আবার কোরআন হাদিসের আলোচনা আমরা জানি যে এই বিষয়টা মানা করা হয়েছে, তারপর আমরা করতে যাই, ক্ষতির সম্মুখীন হই। তো এমন একটি হাদিসে মোবারকা রয়েছে যে তিন ব্যক্তি দোয়া কবুল হয় না, এটা তো মানে ওই সময় ওই পরিস্থিতিতে। কিন্তু এছাড়া আরও অনেক ব্যক্তি এমন রয়েছে, এমন অনেক জায়গা বা এমন অনেক ই রয়েছে যাদের দোয়া কবুল হয় না। যেহেতু আজকে বিষয় তিন ব্যক্তি দোয়া কবুল হয় না, কোন তিন ব্যক্তি তাও আমরা জেনে নেই, পাশাপাশি যদি সম্ভব হয় আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব, জানানো কোন কোন কাজ করলে কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয় না। খাতামুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিন ব্যক্তি রয়েছে তোমার রব আজ্জা ওয়াজাল তাদের দোয়া কবুল করেন না।
আহা,
এই তিনজন কারা? নাম্বার এক, একজন হলো সে যে উজার ঘরে অবস্থান করে।
আচ্ছা,
উজার ঘর বলতে যে ঘরের মধ্যে বেড়া নেই, চারদিকে
উপর থেকে ছাদ বা চাল নেই,
চাল নেই এরকম। নাম্বার দুই, দ্বিতীয় জন হলো ওই মুসাফির যে রাস্তায় অবস্থান করে, তাবু টাঙ্গিয়ে বা রাস্তায় অবস্থান করে, রোড গার্ডে যারা থাকে এরকম ব্যক্তি। আর নাম্বার তিন, তৃতীয় ব্যক্তি হলো সে যে নিজের জন্তু জানোয়ার এগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এখন খোদার কাছে দোয়া করে যেন সেটা থেমে যায়,
আচ্ছা ফিরে পায়
এরকম দোয়া করে। তো এমন তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় না, আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই হাদিসে পাকের আলোকে আমাদের আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে মুবারাকার ব্যাখ্যা বলেন যে এই হাদিসে মুবারাকা থেকে উদ্দেশ্য এটাই যে ওই বিশেষ স্থলে যেই জায়গাগুলো যেই ব্যক্তিদের কথা হলো যে উজার ঘরে যে অবস্থান করবে, এরপরে এমন মুসাফির যে রাস্তায় অবস্থান করবে, এমন ব্যক্তি যে তার নিজের জানোয়ার জীবজন্তু ছেড়ে দেবে এবং ফিরে পাওয়ার আশা করবে, তো এমন তিন ব্যক্তি ওই বিশেষ তিন স্থলে তাদের দোয়া শূন্য হবে, তো দোয়া শোনা হবে না, তাদের দোয়া কবুল করা হবে না, তাদের দোয়া করলে ওইগুলো কাজ হবে না।
রাইট,
আবার এও নয় যে যে ব্যক্তি এরূপ করবে সাধারণভাবে তার কোনো দোয়াই কবুল হবে না, যেমন এমন ব্যক্তি তাদের ওই স্থানে তাদের দোয়া কবুল হবে না, কিন্তু অন্যান্য পরিস্থিতিতে অন্যান্য প্রেক্ষাপটে, যেমন যে সময় আপনি বললেন কিছু সময়, কিছু দিন, কিছু স্থানে দোয়া যদি করে ওটা আলাদা বিষয়।
এই যে তিন ব্যক্তির কথা শুনলাম, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এভাবে বুঝাতে চান যে ওই স্থান সমূহ যে সময়টায় সে খোলা ঘরে অর্থাৎ যে ঘরের উপরে ছাদ নেই বা বেড়া থাকার দরকার, দেয়াল থাকার দরকার এটা নেই, ওই অবস্থায় সে আছে আর এখন ওই অবস্থা থেকে যখন সে বের হয়ে যাবে তখন তো তার দোয়া কবুল হবে।
দেখেন আমাদের তো থাকা উচিত, মানে হাদিসের মুবারাকার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার উপর ভরসা,
জি
তাওয়াক্কুল। আমরা তো কখন করব, নিজের উঠকে আগে যখন খুঁটিতে বাঁধবো
বাঁধবো
এরপর আল্লাহ তাআলার উপরে ভরসা
করবো।
এখন নিজের খুঁটি ছেড়ে দিলাম, খুঁটি আমি বাঁধিনি, এখন যদি আমি তাওয়াক্কুল করি এখন আমার নিজের জন্য চলে যেতে পারে। ঠিক তেমনি আমি উজার ঘরের মধ্যে রয়েছি, যে ঘরের দেয়াল নেই ছাদ নেই, এখন ডাকাত এসে আমাকে আঘাত করতে পারে, লুণ্ঠন করতে পারে, চুরির সম্ভাবনা থাকে, এটা স্বাভাবিক। এখন আমি এমন হলো যে মানে উজার ঘরে যারা থাকে তার মানে উদাহরণ এরকম যে দেয়ালের ভিতরে মাথা মারছি, মাথা মারছে আর চিৎকার করে বলছি বাঁচাও বাঁচাও, আমার মাথা ফেটে যাচ্ছে। এখন নিজে যদি নিজের মাথা ফাটায় আর যদি বলে আমাকে বাঁচাও তাহলে কেমন না? ঠিক এইখানে এই কথাটা বোঝানো হয়েছে যে ব্যক্তি উজার ঘরে থাকবে তার যদি ডাকাতি হয় তখন দোয়া করবে আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, এটা তো তার বোকামি। কেননা তার তো আগে সাবধানতা
অবলম্বন করা দরকার ছিল,
সে আগে থেকে সাবধানতা অবলম্বন করবে এরপরে দোয়া করবে আল্লাহ আমি যেন নিরাপদে থাকি।
এখন আপনি যে সোহেল ভাই দর্শক শ্রোতা আমাদেরকে যে হাদিসে মোবারকাত শোনালেন, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই তিন ব্যক্তির দোয়া কবুল হয় না আল্লাহ তাআলার দরবারে। নাম্বার এক, যারা উজার ঘরে থাকে যে ঘরের বেড়া ছাদ নেই, দেয়াল আর ছাদ নেই। দ্বিতীয় ব্যক্তি হলো গিয়ে ওই মুসাফির যারা রাস্তায় অবস্থান করে। তৃতীয় ব্যক্তি হলো নিজের পশু বা জন্তু ছেড়ে দিয়ে এরপরে ফিরে আসার দোয়া করে আল্লাহ তাআলার দরবারে। এই তিন ব্যক্তি নিয়ে, তিন ধরনের লোক নিয়ে আমরা আলোচনা করব, এরপরে চেষ্টা করব আরো কয়েকটি হাদিসের পাকের মধ্যে অন্যান্য ব্যক্তিদের কথাও আসে যে এই এদের দোয়া কবুল হয় না তাদের নিয়ে করব। কিন্তু আগে আমরা যে হাদিসে মোবারকটি নিয়েছি বিশেষ করে আজকের এটা নিয়ে কিছু আমরা আলোচনা করার চেষ্টা করি। নাম্বার এক হলো উজার ঘর। এখন এখানে আমাকে বুঝতে হবে যে যদি কয়েক প্রকারের উজার ঘর হতে পারে সোহেল ভাই, এখানে যেমন ধরেন কি আমার ঘর পুরান হয়ে গিয়েছে, এই ঘরকে আমি মেরামত করার জন্য বা ঠিক করার জন্য বা নতুন করে আবিষ্কার করার জন্য তৈরি করার জন্য আমি এই ঘরকে কি করলাম, ভেঙে দিলাম। ভেঙে দিয়ে ওই ঘরের মধ্যে বসবাস করা আমি এরকমের দেখেছি যে হাদিসে পাকটা আপনি বলছেন না, ঠিক এরকমেরই গ্রাম সাইডের মধ্যে হয়। যেমন ধরেন আগে টিনের ঘর ছিল সোহেল ভাই, টিনের ঘর ছিল, এখন ওই বাড়িতে বিল্ডিং করবে, বিল্ডিং করার জন্য কি করে উপর থেকে টিনগুলো ছুটিয়ে দেয়, উপরের টিনগুলো যেটা ছাদ আর কি এটা সরানো হয়, এরপরে ওই ঘরের চতুর্দিক থেকে ওয়াল ফিরানো হয়। ওই ঘরের মধ্যে বসবাস করে, এখন ওই ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকতে পারে, মহিলা থাকতে পারে, পুরুষ থাকতে পারে, সবাইকে নিয়েই তো একটা পরিবার, তাই না? এখন যে ঘরের ছাদ নেই, যে ঘরের ছাউনি নেই, এই ঘরের মধ্যে যখন কোনো বাচ্চা, এখন বর্তমান যে মৌসুম চলতেছে বা একটা শীতের সিজন আসছে বাংলাদেশে, তাই না, এই অবস্থাতেই গ্রাম সাইডে ঘরের কাজ চলে। আপনি জানেন কি না, দর্শকের অভিজ্ঞতা ভালো আছে আমাদের চাইতে, এখন শুকনোর সিজন চলে, হ্যাঁ অগ্রহায়ণ মাস চলে, সামনে পৌষ মাস আসতেছে, এটা শুকনো সিজন বাংলাদেশে। আর এই সিজনেই যারা ঘর পরিবর্তন করে, নতুন ঘর তৈরি করে বা টিনের ঘর উঠায় বা খেরের ঘর উঠায়, এই দিনটাই এখন থেকে দুই তিন মাস তাদের জন্য একটা গ্রহণযোগ্য। এই সময়টা বৃষ্টি হয় না যাতে করে ক্ষতি না হয়, এই কারণেই তারা এই দিনগুলো বেছে নেয় ঘর তৈরি করার জন্য। এই সময় যদি দর্শক শ্রোতা আপনার ঘরের ছাউনি না থাকে, ঘরের ছাদ না থাকে, এই ঘরের মধ্যে বসবাস করে আমি অনেককে দেখছি সোহেল ভাই, উপর থেকে টিন সরিয়ে দেয়, ছাদ সরিয়ে দেয় যাতে করে সহজে তারা ওয়ালের কাজ করতে পারে। এরপর কি করে, এখানে উপরে তেরপাল দিয়ে দেয় বা পলিথিনের কাগজ দিয়ে দেয় বা সামিয়ানা থাকে না, সামিয়ানা দিয়ে দেয়, যাতে করে মানে এদের ওই চিন্তা ভাবনা নেই যে যদি সামিয়ানা দেয় তারপরে কিন্তু কুয়াশা পরে, পানির ছিটকা, পানির ফোঁটা বাচ্চাদের ফেইজে পরে, চেহারায় পরে, আর এর কারণে ঠান্ডা হাওয়া আসে, এরপরে অনেক সময় অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। বড় মানুষেরটা তো অনেক সময় দেখা যায় না বড়, যেমন ধরেন কি বড় মানুষ যদি ওই ছাউনি ছাড়া ঘরে শোয় ঠান্ডা লাগলেও বুঝতে পারে না বড় মানুষ, কিন্তু বাচ্চাদের আছে
যদি নাও লাগে কিন্তু অন্যান্য ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা
থাকে।
ডাকাতি যেমন উজার ঘর যে বলেন যে নির্মাণ করছে নতুন করে বা পুনর্নির্মাণ করছে, তো ডাকাতি হওয়ার সম্ভাবনা তো থাকে, চুরি হওয়ার সম্ভাবনা তো রয়েছে, বা কোন হিংস্র জানোয়ারের আক্রমণের তো ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এখন যদি আমরা নিজের হাতে ছাদকে খুলে দিলাম, নিজের হাতে ছাউনিকে সরিয়ে দিলাম, এরপরে এখানে শুয়ে আছি, এরপর যদি আল্লাহ তাআলার দরবার দোয়া করি আল্লাহ অসুস্থ যেন না হই, এরপর যদি দোয়া করি আল্লাহ ডাকাতি যেন না হয়, আল্লাহ চুরি যেন না হয়, আল্লাহ এভাবে শুয়ে আছে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, তো এটা কত বড় বোকামি না? বোকামি, অবশ্যই বোকামি। যে আমি একটা কাজ করতে পারি, সাইডে যে আমার পাকের ঘর আছে বা নতুন করে ছোট একটা ঘর তৈরি করি, যদি এক মাস লাগে 15 দিন লাগে এই ঘর তৈরি হতে, ততদিনের জন্য একটা ঘর তৈরি করি, ওই ঘরের মধ্যে বসবাস করি, অবস্থান করি। আচ্ছা, ইসলামী বোনেরা কই যাবে? পর্দারও তো একটা ব্যাপার স্যাপার আছে না, এরা কোথায় যাবে? তো এই ভাঙা ঘরের মধ্যে, খোলা ঘরের মধ্যে এদেরকেও রাখতেছি, বাচ্চাদেরকেও রাখতেছি, আর এর মাঝখানে আমরা দোয়া করতেছি আল্লাহ ডাকাতি যেন না হয়, চুরি যেন না হয়। আমার জানা মতে ঠিক এই কাহিনী, এরকম একটি ঘটনা, সে নতুন ঘর তৈরি করছে, নতুন ঘর তৈরি করছে, আর ওই পুরান ঘরের মধ্যে থাকছে, এর চতুর্পাশ দিয়ে বাউন্ডারি দিয়েছে, ওয়াল ফিরিয়েছে, বিল্ডিং করে তুলবে, তো দরজাও ছুটিয়ে দিয়েছে, মিস্ত্রি আসা যাওয়া করতেছে বারবার দিনের বেলায়, আর দরজা কি আছে, উপরে ছাদই নাই, উপরে ছাউনি নাই, তো দরজা রেখে কি হবে? দরজা ছুটিয়ে দিয়েছে, এই দরজা ভবিষ্যতে কাজেও লাগবে না, ওয়ালের মধ্যে যে দরজা লাগানো হবে এই দরজা ইউজ করবে তারা, দরজা ছুটিয়ে দিয়েছে, দরজার মধ্যে রাত করে পর্দা দিয়ে দেয়, আবার উপর দিয়ে আপনার সামিয়ানা দিয়ে দেয়, তেরফালের মতো দিয়ে দেয়, তো রাত্রে দিনের বেলা পরিশ্রম করতে হয়, মিস্ত্রিদের সাথে কাজ করতে হয়, হয়তো অনেক দর্শক আছে এরকম নিজেদের পরিস্থিতি হয়েছে, দিনের বেলা মিস্ত্রিদের সাথে অনেক কাজকর্ম করতে হয়, ঘরের কাজ করতে হয়, রাতে যখন শুয়েছে ঘুমিয়ে গেছে, গভীর ঘুমে চলে গেছে এরা, তো আশেপাশে যাদের মন খারাপ বা যাদের অন্যের সম্পদের প্রতি লোভ থাকে তারা তো জানে, আরে এই ব্যক্তিরা ঘর তুলতেছে, বিল্ডিং তুলতেছে, এদের ঘরে তো টাকা পয়সা অবশ্যই আছে, এরকম ধ্যান ধারণার মানুষ থাকে আজকাল, তো চোর তো ঘরে ঢুকে গেছে, দরজা নেই, জানালা নেই, উপরে ছাদ নেই, চোর ঘরে ঢুকে গেছে, সম্পত্তি যা ছিল, টাকা পয়সা যা ছিল বিল্ডিং খরচের জন্য, তো ঘরে এনে রেখেছে, গ্রামের মানুষ ঘরে এনে রাখার কারণে চোর ঢুকে পুরো সম্পত্তি 2-4 লাখ টাকা যা ছিল আল্লাহ তাআলা রাসূল ভালো জানে সব নিয়ে গেছে, ওই বেচারা এত কষ্ট পেয়েছে, ঘর ভাঙ্গা, টাকা পয়সা চুরি হয়ে গেছে, বিল্ডিং সম্পূর্ণ করতে পারে নাই, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে প্রায় 1-1.5 বছর পর্যন্ত এই ভাঙ্গা ঘরের মধ্যে সে অবস্থান করছে, দেখেন তো কত বড় একটা ক্ষতি তার হয়ে গেল,
তার মধ্যে এই জ্ঞানটা যদি থাকতো, হাদিসে মুবারাকার জ্ঞানটা যদি থাকতো, তাহলে কিন্তু সে এই ক্ষতির সম্মুখীন হতো না। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আমরা হয়তো দেখি অনেক সময় জানি না, আমরা ইলম না থাকার কারণে আমরা জানি না, এরপর ক্ষতির সম্মুখীন হই, আবার অনেক সময় দেখা যায় আমরা জানি কিন্তু মানি না, না মানার কারণে ক্ষতির সম্মুখীন হই, তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো এই ক্ষতিগুলো আমাদের জন্য একেবারে দৃশ্যমান, আমরা দেখতে পারি যে ক্ষতিগুলো একেবারে স্বাভাবিক আমাদের হচ্ছে, আর এরকম করলে হয়ে থাকবে, এটা স্বাভাবিক। আমি ঘর খোলা রয়েছে, এখন চোর যার সে তো চুরির উদ্দেশ্যে থাকে যে কোন বাড়িতে কেমন অবস্থান রয়েছে, তো যখন খোলা ঘর পেলো, ছাদ নেই, কিছু নেই, সে তো আসবে চুরি করবে, এটাই স্বাভাবিক।
আরেকটা ক্ষতির দিক সোহেল ভাই, যেমন ধরেন গিয়ে আমাদের প্রায় ফ্যামিলিতে বা অনেকের কাছ থেকে শোনা যায়, আপনার কাছে হয়তো বা আমার চাইতে রিপোর্ট বেশি আছে, যেহেতু আপনার রুহানি চিকিৎসার সাথে জড়িত, কিছু লোকের অভ্যাস আছে ঘুমের মধ্যে হাঁটার, ঘুমের মধ্যে উঠে হাঁটা শুরু করে দেয়, সে কোন দিকে যায় নিজেও জানে না, সে চলতেই থাকে, এরকমের রিপোর্ট অনেকের আছে, অনেকের এরকম একটা অভ্যাস আছে। আচ্ছা, নিজের সন্তানের বয়স 8 বছর 10 বছর, সে সাঁতার জানে না বা ভালো মন্দ এমন একটা বুঝে না, আপনি এমন খোলা ঘরের মধ্যে শুয়ে আছেন, ছাদ নেই বা দরজা খোলা আছে বা দরজা নেই, ভেঙে দিয়েছেন, নতুন দরজা করবেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখন পর্যন্ত, এই পরিবেশে যদি আপনার সন্তানকে শুয়ে রাখেন, ঘুমিয়ে রাখেন, আর যদি তার মধ্যে এমন রোগ থাকে, এমন অভ্যাস থাকে, সে ঘুমের মধ্যে যদি বের হয়ে যায়, পুষ্কুনিতে চলে যায় না, নদীতে চলে যায় না, কোথায় চলে যায়, কিভাবে, কত বড় একটা ক্ষতির সম্ভাবনা এটা বলতেছি, আর এরকম হয়ে থাকে প্রায় সময়, আমার সোহেল ভাইয়ের কাছে আসতে অবশ্যই এমন কিছু রিপোর্ট, আমার জানা মতে ঘর দরজা খুলে ঘুমের মধ্যে দরজা খুলে এরপরে বের হয়ে যায়, বাহিরে চলে যায়, তো এরকমের দরজা খুলে যারা যেতে পারে, তো ওই ঘুমের মধ্যে যাদের হাঁটার অভ্যাস তারা তো খোলা পেলে তো এমনিতেই বের হয়ে যেতে পারে,
থাকে অনেকের এমন আমাদের কাছে রোগী আসে এই ব্যাপারে যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস, তো একবার এরকম হলো যে ঘুমের মধ্যে বের হয়ে গিয়েছে ছোট বাচ্চা, এরপরে মনে করেন বের হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে মা বাবা ঘুম থেকে উঠেছে, ওঠার পর এখন দেখা বাচ্চা নেই, দরজা খোলা, এরপর কি করলো বাবা মা খুঁজে গিয়ে তারপর তাকে খুঁজে রাত্রবেলা খুঁজে নিয়ে এসেছে, এখন অনেকে এরকম হয়ে থাকে, তো এই বিষয়গুলো আমরা যদি আগে থেকেই নিজেরা সেপারেট থাকি বা নিজেরা সাবধানতা অবলম্বন করি তাহলে এরকম ক্ষতি থেকে কিন্তু আমরা বেঁচে যাবো।
সোহেল ভাই, এর কোনো রুহানি চিকিৎসা আছে ঘুমের থেকে এভাবে হঠাৎ হাঁটা বা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাসের?
তো এ ব্যাপারে তো রুহানি চিকিৎসা রয়েছে, পাশাপাশি তাবিজাত আত্তারিও প্রদান করা হয় আলহামদুলিল্লাহ। তো রুহানি চিকিৎসা যদি আমরা এই ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানো, পাশাপাশি আমরা ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা যদি আমরা পাঠ করি, একবার করে পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে, এরপরে নিজের শরীরে যতটুকু পর্যন্ত যায় হাত বুলিয়ে নেওয়া, এভাবে তিনবার করে এবং বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে যদি ঘুমাই, ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন ক্ষয়ক্ষতি বিপদ আপদ থেকে রক্ষা পাবো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোহেল ভাই সাথে সাথে আমাদেরকে রুহানি চিকিৎসা বলে দিলেন। এরপরে আজকের যে হাদিসে মোবারক আমরা নিয়েছি, তিন ধরনের ব্যক্তি, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। প্রথম যে ব্যক্তি উজার ঘরের মধ্যে, অর্থাৎ যে ঘরের ছাউনি বা ছাদ খোলা থাকে, এই রকমের ঘরের মধ্যে যারা অবস্থান করে, ওই সকল ব্যক্তির ওই সময়কার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, যেটা হাদিসে মোবারাকা থেকে আমরা। দ্বিতীয় ব্যক্তি যে রয়েছে, যিনি মুসাফির কিন্তু সে রাস্তায় অবস্থান করে, একে নিয়েও আমরা আলোচনা করব। ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসতে চাই, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। ও জো ন থে তো কুছ ন থা, ও জো ন হো তো কুছ ন হো, ও জো ন থে তো কুছ ন থা, ও জো ন হো তো কুছ ন হো। জান হে ও জাহান কি, জান হে তো জাহান।
গুনাহগার ইয়া রাসূলাল্লাহ,
আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে যে কথাগুলো বলে গিয়েছেন, যে হাদিসে মোবারকা আমাদের জন্য ইরশাদ করেছেন, এখনো যদি সোহেল ভাই দেখি আমরা হয়তোবা হাদিসটা দেখায় ছোট, লেখায় ছোট, দেখতে পড়তে শুনতে ছোট, কিন্তু এখন পর্যন্ত ওই হাদিসে মোবারকা ছোট ছোট কথাগুলো নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এখন বর্তমানে যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, যারা এগুলো নিয়ে অধ্যয়ন করতেছেন, এগুলো নিয়ে বিশেষ করে তারা যারা ভাবতেছেন তাই না, তারা একটা আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটা বাণী দিয়ে তারা হাজার হাজার পেজের বুক বানিয়ে দিয়েছে, বই বানিয়ে দিয়েছে। কারণ একটা হাদিসে পাকের মধ্যে এত বিস্তারিত, এত বিশাল কথা সেটার মধ্যে পাওয়া যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য জওয়ামিউল কালিম, অর্থাৎ মানে এর অর্থ, এর তাৎপর্য এত বিস্তৃত হবে কিন্তু শব্দগুলো খুবই সংক্ষিপ্ত হবে।
আল্লাহ আল্লাহ,
আকা আলাইহিস সালাম খুব অল্প শব্দের মধ্যে এমন কথা বলে দিতেন, যেটা বললেন বিশ্লেষণ করতে 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 মানুষ অনেক কথা বের করে এখন বের করছে। এই যে দেখেন, আমরা কিন্তু শুধু আকা আলাইহিস সালামের হাদিসে মোবারকের মধ্যে একটি পার্ট, তিনজনের মধ্যে একজন নিয়ে কথা বললাম, যে যে ব্যক্তি উজার ঘরে অবস্থান করে তার দোয়া কবুল হয় না, কিন্তু আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এটা নিয়ে কথা বললাম। তো আকা আলাইহিস সালাম কি একটা কথা বলে দিয়েছেন, উজার ঘরে যে অবস্থান করে তার দোয়া কবুল হয় না।
আমরা যদি এই শুধু উজার ঘর নিয়ে, তো আজকের অনুষ্ঠান এই উজার ঘরের ব্যাপারে শেষ হয়ে যাবে, তার কারণ আরো তো অনেক কথা আছে, কিন্তু বাকি দুইটা পার্ট তো আমাদের,
জি, এগুলো নিয়ে চলতে হবে। পাশাপাশি আরো অন্যান্য যে ব্যক্তিগুলো রয়েছে যাদের দোয়া কবুল হয় না, এগুলো জানার চেষ্টা করবো, যেন আমরা ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই,
না হই। রাইট রাইট।
তো দ্বিতীয় যে ব্যক্তির কথা বলা হয়েছে, যে এমন মুসাফির যে রাস্তায় অবস্থান করে, যেমন আমরা দেখা যায় অনেক সময়, প্রায় সময় এখন মানুষ বিভিন্ন জায়গায় পিকনিকে যায়, অ্যাডভেঞ্চারে যায়, অ্যাডভেঞ্চারে গিয়ে কি তাদের মধ্যে একটা শখ থাকে, যে আরে তাবু টাঙ্গিয়ে আমরা কী করবো, জঙ্গলে বা পাহাড়ে থাকবো, আমরা রাস্তায় অবস্থান করব, এরকম মানুষের মধ্যে একটা কনসেপ্ট থাকে, ধারণা থাকে। অনেকে দেখা যায় যে নিজেরা নিজেদের খরচ দিয়ে এরকম মানে করেন অস্থায়ী ঘর, তাবু আর কি, এগুলো বানিয়ে নেয়, নিয়ে যায় গিয়ে এগুলো অবস্থান করে। এখন আমি যেখানে অবস্থান করছি, যাচ্ছি আমি কোনো জায়গায় ঘুরতে, তো সেখানে আমি গেলাম, মুসাফির হলাম, আমি গেলাম ওখানে, তো ওখানে গিয়ে আমি কিন্তু এই যে অস্থায়ী জায়গাগুলো থাকার কারণে, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, বিভিন্ন জায়গায় যেখানে হোক আমি থাকছি, থাকার কারণে এক তো চুরি ডাকাতি, নাম্বার দুই হিংস্র জানোয়ারের একটা ভয়, আবার তৃতীয় অনেক সময় দেখা যায় যে রাত্রবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এমন কিছু লোকদের বা ব্যক্তিদের, এমন অসংখ্য জীব জন্তু জানোয়ার রয়েছে যাদের রাত্রবেলা চলাফেরার অনুমতি দেওয়া হয়, এর মধ্যে জিনও রয়েছে। এখন আল্লাহ না করুক আমি রাস্তায় ঘুমালাম, তো এমন সময় চলে আসলো কোনো জিন যদি আমাকে আক্রমণ করে বসে, কোনো ডাকাত যদি আমাকে আক্রমণ করে বসে, তো আমার কী অবস্থা হবে? আর তখন যদি আমি দোয়া করি, তো ওটা ওই যে একেবারে মানে উদাহরণ বললাম যে নিজের মাথা আমি ফাটাচ্ছি আর দোয়া করছি আমাকে বাঁচাও, এখানে আমি নিজে গিয়ে কিন্তু নিজের পাকে কোরআনের মধ্যে মারলাম।
রাস্তার মধ্যে অবস্থানের কয়েকটা বিশেষ দিক, যেমন ধরেন গিয়ে আমি সফর অবস্থায় আছি বা কোথাও, একটা হলো ধর্মীয় কাজের জন্য, ধর্মীয় কাজের জন্য নেকির দাওয়াতের জন্য মাদানী কাফালা নিয়ে আমি সফররত অবস্থায় আছি, এটা একটা পথ, একটা দিক। আর একটা হলো গিয়ে দুনিয়াবি কোনো কাজের জন্য, ব্যবসা বাণিজ্য বা আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় আমাকে লং টাইম রাস্তা অতিক্রম করতে হবে, সেখানে আমার রাত হয়ে গেল। আর একটা হলো গিয়ে দিনই কাজের জন্য, আর একটা হলো গিয়ে দুনিয়াবি অর্থাৎ আত্মীয় স্বজন বা ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য, আর একটা হলো গিয়ে মজা করার জন্য, এমনিতেই কোনো কাজ ছিল না, বন্ধু বান্ধবের পাল্লায় পরে, তিনটা ধরন এখানে। এখন যারা মুসাফির আল্লাহর রাস্তার দিনে ইসলামের কাজের জন্য যায়, তারা আল্লাহ তাআলার দয়া আছে তাদের উৎপত্তি, তারা যদি চায় মসজিদে থাকতে পারে, তারা যদি চায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে থাকতে পারে, তারা যদি চায় কোনো খানকা শরীফে থাকতে পারে, কোনো এমন কোনো ব্যবস্থা তাদের জন্য,
এরকম কিন্তু হয়েও থাকে,
জি জি,
কিন্তু তারা কিন্তু
যখন ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতেন, তখন তারা তাবু টাঙ্গিয়ে বা সফরে যেতেন, তাবু টাঙ্গিয়ে রাস্তার পাশে অবস্থান করতেন, কিন্তু তাদের একটা ধরন আছে, তারা
তারা কি করতো, পালা করে নিত, যে আমি রাত্রে এতক্ষণ আমি পাহারা দিব, এরপর আমি কিছুটা ঘুমাবো, আরেক সাহাবি ওটা পাহারা দিবে, কিন্তু আমরা কিন্তু বর্তমানে যেই আমরা যদি ওইটা বিবেচনা করতে যাই তাহলে কিন্তু মিলাতে পারবো না, কারণ আমাদের এরকম হয় আমরা নিজেদের মানে সাহাবায়ে কেরামের মতো আমরা না, আমরা এখানে যাই ঠিক আছে আমরা বলি পাওয়া যাবে কিন্তু আমরা নিজেরা ঘুমিয়ে যাই।
কত অনেক ঘটনা
এরকম অনেক ঘটনা ঘটে,
রাইট রাইট রাইট, পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে যায়। এমনটা না করা উচিত আমাদের। একটা হাদিস পাকের মধ্যে সোহেল ভাই এরকমের পাওয়া যায় কি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ঘোষণা করলেন কি আজকে রাত এমনই আর কি তাবু টাঙ্গিয়ে, তারা যুদ্ধের ময়দানে ছিল, তাবু টাঙ্গিয়ে দিয়েছে এখানে আরাম করবে। তো একজন সাহাবি এলান করলেন, ঘোষণা দিলেন কি দুইজন ব্যক্তি চাই যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আরাম করবে তাকে পাহারা দিবে। তো যখন ঘোষণা করা হলো সব সাহাবি একরাম দাঁড়িয়ে গেল, আমি রাজি আমি পাহারা দিব। তো ওই সাহাবি বললেন কি দেখেন আমি মাত্র দুইজনকে চেয়েছি, আপনারা সবাই দাঁড়িয়ে গেছেন, সবাই আরাম করেন, দুইজন ব্যক্তি আসেন। তো তারা বলল আমার ইচ্ছা হয় কি আমি আমার নবীকে পাহারা দেই, সবারই ইচ্ছা এটা আমি আমার নবীকে পাহারা দেই। অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন এভাবে সফরে যেতেন, কোথাও যেতেন, তাদের রাস্তায় অবস্থান করার প্রয়োজন হতো, তাবু টাঙ্গাতেন, সেটার হেফাজত করতেন এবং পাহারাদার তাবুর ভিতরে রাখতেন, তাবুর বাহিরে রাখতেন, পাহারাদার রাখতেন। আর পাহারাদাররা কেমন ছিল অন্য একটি হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় কি পাহারা দেওয়ার জন্য যখন দিল তো শত্রু বাহিনী আসলো তীর নিক্ষেপ করছে, তীর খেতে 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 ওই ব্যক্তি নামাজে ছিল, যিনি পাহারাদার ছিলেন সে নামাজ পড়তেছেন আর ওই মুহূর্তে তার উপরে তীর নিক্ষেপ করা হয়েছে। অনেক বড় একটি হাদিসে মোবারকা, সে শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এমন পরিস্থিতি, তারা কিন্তু পাহারাদার রাখতেন ভিতরে তাবুর এবং বাহিরে। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক এরকমের আছে কি বা রাস্তায় ফুটপাতে বা দোকানের সামনে বেঞ্চের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে শুয়ে যায় বা আরাম করে ঘুমিয়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল ব্যক্তিদের জন্য বলেছেন যারা এই রকমের করে রাস্তায় অবস্থান করে, তার জন্য এটা নিরাপদ নয়। সোহেল ভাই, এমন একটা জায়গার মধ্যে গেলাম কেউ আমাকে চিনে না, স্বাভাবিক যেটা হয় থাকে, প্রায় হয়েছে, আমার সাথেও হয়নি কিন্তু আমার মাদানী কাফলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি কোথাও গেলেন, আপনার বাড়ি নারায়ণগঞ্জে, আপনি গেলেন নাটোরে, নাটোরে গেলেন আপনি, ওখানে গিয়ে রাতে 3টা বাজে আপনাকে নামিয়ে দিল গাড়ি থেকে, আপনি এখন মুসাফির, কি করলেন রাস্তার পাশে বেঞ্চের উপর শুয়ে গেলেন বা রাস্তায় আর চাদর বিছিয়ে শুয়ে গেলেন। যদি আইনের লোক আসে, প্রশাসনিক লোক আসে, পুলিশ আসে, এসে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি ঘুমিয়ে গেছেন, পুলিশ এসে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনার ঘুম থেকে হঠাৎ উঠে পুলিশের এই প্রশ্নের উত্তর যে আপনি দিবেন না, ওইটা কিন্তু সঠিক না। সঠিক না বলতে আপনার আত্মবিশ্বাসের সাথে দিতে পারবেন না,
হতভম্ব হয়ে যাবেন,
হতভম্ব হয়ে যাবেন, দুর্বলের সাথে
কনফিউজ,
হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু পুলিশ এটাকে মাইন্ড করে নাই,
সন্দেহ
করে নাই, হ্যাঁ তোমার মধ্যে কোনো ভেজাল আছে, চলো তুমি আমার সাথে। একবার মাদানী কাফলাতে এরকম রয়েছে, সাদায় মদিনা দেওয়ার জন্য এক ইসলামী বের হয়েছে, তো আমি আগে এদেরকে সতর্ক করে দিয়েছিলাম যদি সাদায় মদিনা যান তো 2-3 জন একসাথে যাবেন, যেহেতু এলাকা নতুন চিনেন না আপনারা। তো এক ইসলামী ভাই আবেগবশত সে একা বের হয়ে গেছে, পুলিশের গাড়ি রাস্তায় টহল দিচ্ছিল, একে তুলে নিল। তো গাড়িতে উঠানোর পরে আমি খুঁজতেছি, ইসলামী ভাই নামাজের সময় হয়ে গেছে, একজন ইসলামী ভাই নেই, আমি তাড়াতাড়ি করে বাইরে বের হলাম। বের হয় দেখি হ্যাঁ পুলিশের গাড়িতে ইসলামী ভাই বসে আছে। তো আমি নিজের পরিচয় দিলাম, দাওয়াত ইসলামীর কথা বললাম, ফজরে আজানের পরে মুসলমানদেরকে জাগানোর কথা বললাম, সাদায় মদিনা দেওয়ার কথা বললাম, হাদিসে মোবারকা শুনলাম, সাহাবায়ে কেরাম এই কাজ করেছেন তা বললাম, এরপরে আমাদের মাদানী কাজের অনেকগুলো কথা বললাম। তো পুলিশ এরা খুশি হয়ে গিয়েছেন আর একেও ছেড়ে দিয়েছেন। তো এরকমের যদি হয় কি আমি মুসাফির আছি রাস্তায় অবস্থান
করতে হয়েছে,
হ্যাঁ
ক্ষতির সম্মুখীন তো হলো, যদি আপনি বাইরে বের না হতেন তাহলে কি হতো,
আরো তো ভোগান্তির মধ্যে সে পড়ে যেত, কোথায় চলে গেছে জানতাম না। তো এইরকমের অনেক সময় হয়ে যায় যেগুলো আমরা বুঝতে পারি না, বুঝলেও অতটা সতর্ক হই না আমরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1500 বছর আগে এই বাণী দিয়ে গিয়েছেন আমাদেরকে, তোমরা মুসাফির অবস্থায় রাস্তায় অবস্থান করো না।
তাবুটা কি আমরা কিন্তু অনেকে এটা সম্মুখীন হচ্ছে, অনেকে দেখা যায় রাস্তার মধ্যে ছিনতাই হচ্ছে, রাস্তার মধ্যে চুরি হচ্ছে, কেন নিজেদের অসাবধানতার কারণে। আমরা নিজেকে সেভ করছি না, সেভ করে চলছি না, আমরা যেখানে হয় সেখানে চলে গেলাম, রাত কাটিয়ে দিলাম, বলে থাকে কথা প্রবাদ বাক্য বলে যেখানে রাত সেখানে কে, তো এই যে আমি যেখানে রাত হলো সেখানে নিজেকে সেফটি করলাম না, সেফটি না করার কারণে তো আমার বিপদ আসবেই, আর এই বিপদ আসার পরে যদি অর্থাৎ বিপদের সম্মুখীন হলাম এরপর যদি আফসোস করি, ওই আফসোসের কোনো দাম নেই বা কোনো দাম লাভ নেই।
এমন সময় চলবে, এখানে কিছু আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমি সফরে বের হব এমন টাইমে যাতে করে আমার এদিক থেকে বের হতে কোনো প্রবলেম না হয়, ওদিকে গিয়ে পৌঁছাতে আমার কোনো অসুবিধা না হয়। দ্বিতীয় কথা, আমি যখন বের হব আমার ঘরের পরিবার পরিজনকে বা আমার সাথে যারা আছে তাদেরকে আমি ইনফরমেশন করে দিই আমি এই টাইমে বের হচ্ছি, যাতে করে দুর্ঘটনা হতে পারে রাস্তায়, যাতে করে এদিকের মানুষের খবর থাকে, সামনে যারা আছে আমার জন্য যারা ওয়েট করছে যারা অপেক্ষায় আছে তাদেরকেও আমি বলে দিই আমি এই টাইমে আসছি, এই টাইমে আমি নেমে যাব। রিসিভ করার জন্য কেউ আসবে না, হয়তো কেউ ওখানে জানবে, যদি যেমন ধরেন গিয়ে কেউ নিজের বাড়ি থেকে রওনা করলো, রওনা করার টাইমে ঘরের মানুষও জানে না যেথায় যাবে, সেখানের মানুষও জানে না, রাস্তায় দুর্ঘটনা ঘটে গেল, কখন ঘটছে, কিভাবে ঘটছে, কার সাথে হয়েছে কিছু জানবে না তারা। এই জন্য যেখান থেকে আমি রওনা সফর শুরু করি সেখানের মানুষকে ইনফরমেশন করা, যেখানে যাব সেখানের মানুষকে বলে দেওয়া, আর এমন টাইমে বের হওয়া যাতে করে আমার নামাজের প্রতি সতর্ক থাকি আমি, তাই না? এসারে নামাজ পড়ে যেন বের হতে পারি, আবার যেখানে যাব সেখানে গিয়ে যেন ফজরের রক্ত আমি পাই, এমন যেন না হয় বাস আমি আসর পয়রা বের হয়ে গেলাম, মাগরিব আর এশা রাস্তার মধ্যে আমার গায়েব হয়ে গেল, আবার আমি রাতের 12টায় গিয়ে স্থানে পৌঁছালাম, এদিক থেকে ফজরের সময় ঘুমিয়ে গেলাম, এমনটা যেন না হয়। মানুষ আমি, মুসলমান আমি, আমাকে নামাজের দিকে খেয়াল রাখতে হবে, পথ অতিক্রম করার সময় আমাকে সাবধান থাকতে হবে, কোথায় গিয়ে নামবো আমি সেই স্থান নির্ধারিত থাকতে হবে, কখন নামবো সেটাও আমাকে টাইম টেবিল জানা থাকতে হবে, তবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা বিপদ থেকেও বাঁচবো আমরা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন ওই ব্যক্তিদের মধ্যে আমার নাম থাকবে না। দর্শকের কিছু কলের দিকে যাই চলবে, কয়েকটা SMS পড়বো, ফেসবুক পেজে কমেন্টস আছে এগুলো পড়বো ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জন হচ্ছে, মাশা আল্লাহ, খুব সুন্দর হামদে বাড়ি তালা শুনলাম। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে অনেক বরকত দান করুক।
আমিন আমিন আমিন, মাশা আল্লাহ, আপনার নিজের অভিমত আপনি দিয়েছেন, আল্লাহ তালা কবুল করে নিক, সাথেই থাকুন, আমাদের নাতো শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন।
মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমি আলা হযরতের একটি কালাম শুনতে চাই।
আচ্ছা আচ্ছা, আলা হযরত রহমতুল্লাহি তাআলার লিখিত কালাম তিনি শুনতে চাই, সাথেই থাকুন, চেষ্টা করবো। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মিন্টু, চট্টগ্রাম থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে এই নাচটা শুনতে চাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। কয়েকটি ফেসবুক পেজে কমেন্টস পড়ি। মোহাম্মদ হেলাল হোসেন ভাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন, মারহাবা লিখেছেন। জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। সাজিদ আহমদ লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। এরপর আর একজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আরেকজন বললেন, হুজুর একটা সমস্যার মধ্যে আছি, আমাদের আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তালা ভালো রাখুক। শিহাব সরফুদ্দিন ভাই জিজ্ঞাসা করলেন, জাকির কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনাদের দোয়া আছে। এরপর শাহ আলম ভাইও, তিনিও আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবাইকে মোবারকবাদ দিয়েছেন। রাজশাহী থেকে একজন আমাদেরকে SMS করলেন, বললেন কি আজকের বিষয়টা খুব সুন্দর, গাউসে পাকের মানকাবাদ শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করা হবে। আরেকজন লেখলেন, আমাদের গ্রামের বাড়ি মাগুরা, ওইখানে মাদানী চ্যানেলটি নাই, ওইখানেও চ্যানেলটি দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা সব জায়গাতে দিয়ে রেখেছি, মাগুরা আর মুন্সিগঞ্জ নেই, সব জায়গাতেই মাদানী চ্যানেল দেওয়া আছে, শুধু আপনাদেরকে চেষ্টা করে ওখানের যে ডিস কেবল আছে সেখানের যে অপারেটর আছে বা মালিক পক্ষ আছে তাদের সাথে কথা বলে শুধু লাইনটা ক্লিয়ার করে দিতে হবে, এরা যেভাবে হোক চার্জ দিয়ে এরপরে চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দিতে পারবে। আপনি যখন বাড়িতে যাবেন, হয়তো আপনি গ্রামে নেই এই কারণে বলছেন কি আমার গ্রামের বাড়ি মাগুরাতে, আপনি যখন মাগুরায় যাবেন তো গিয়ে ওখানে থানা পর্যায়ে যে ডিস অপারেটর আছে বা তাদের যে সেন্টার আছে ওখানে গিয়ে আপনি তাদের সাথে কথা বলেন, হাসি মুখে তাদেরকে নাস্তা পানি করান, এরপরে এদেরকে বলেন কি সুন্দর একটি চ্যানেল আছে, বর্তমানে ইসলাম ধর্ম ঘরে বসে ভালো মতো পরিপূর্ণ সাথে শেখার জন্য বোঝার জন্য মাদানী চ্যানেল, এই চ্যানেলটা চালু করে দিলে হয়তো বা মাগুরাতে হাজার হাজার মানুষ যারা নামাজ পড়ে না নামাজি হয়ে যাবে, ইসলামী বোনেরা পর্দা করে না পর্দা করার বিধান তারা জানতে পারবে, পর্দা করবে, এরপরে বিভিন্ন কথা আপনি যেগুলো শিখতে পারছেন মাদানী চ্যানেল থেকে না, এগুলো তাদেরকে বলেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তাদের হৃদয়টা নরম হয়ে যাবে আর মাদানী চ্যানেল তারা চালু করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করেছেন, অনেক বিপদে আছি, একটু ভালো হয়ে আবার বিপদে পড়ে যাই, উপায় এর থেকে বাঁচার উপায়টা একটু বলে দিন। বিপদ আসে আবার আবার সমাধান হয়ে যায়, আবার বিপদ আসে, একটা হলো গিয়ে নিজের ভুলের কারণে বিপদে পড়ে মানুষ, তাই না? আর একটা হলো গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাকে আল্লাহ বিপদ দিয়ে দিয়ে পরীক্ষা করেন, এটাও আমাকে বুঝতে হবে, জানতে হবে, বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, কান্না করে করে দোয়া করি আর ইবাদতের মধ্যে লেগে থাকি, যত বিপদ আসুক না কেন আল্লাহ তাআলার ইবাদত ছাড়বো না, দোয়া করাও ছাড়বো না।
মানুষ গুনাহের কারণে বিভিন্ন বিপদের মধ্যে
লিপ্ত হয়ে
পড়ে যায়, আমাদের উচিত যে আল্লাহ তাআলার দুটো বিষয়, হয়তো কাউকে বিপদের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তার মর্যাদা তার সম্মান বাড়িয়ে দেন, অথবা এরকম হয় যে আমি নিজে গুনাহ করছি, গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট, ওই কারণে আমি বিভিন্ন বিপদে লিপ্ত হচ্ছি, তো আমাকে ভাবা উচিত আমাকে একদিকে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা উচিত, গুনাহ থেকে বেঁচে থাকা উচিত, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি ইনশাআল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ আশা করি দূর হবে
দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, কালাম আমরা শুনবো, আরেকটি বিষয় আমাদের বাকি আছে হাদিসে মোবারকার। তিন ধরনের ব্যক্তির, দুই ধরনের ব্যক্তির কথা আমরা আলোচনা করেছি, আর এক ধরনের ব্যক্তির কথা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি সময় পাওয়া যায় অন্য অন্য ব্যক্তিদের যে নাম আসে হাদিসে মোবারকার মধ্যে, যাদের দোয়া কবুল হয় না তাদেরকে নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়েকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করো। ফজল রহমান ভাই আমাদেরকে কালাম শুনিয়ে দিন, আর বরকতময় মাস আমাদের মাঝে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুষ্ঠানও জমজমাটের সাথে চলছে মাদানী চ্যানেলে, তো এই সুযোগে আমরা মানকাবত শুনতে চাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি
Allahumma salli ala محمد اللهم صل على سيدنا محمد يا اللہ کی رحمت غوث پاک سے اولی در سردر غوث پاک اللہ کی رحمت غوث پاک دوشی و زیارت غوث پاک یا شفیع جیلا یا شفیع جیلا مدد کر یا شفیع جیلا یا شفیع جیلا
আল্লাহ দর্শক শ্রোতা আপনাদেরকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর মানকামত শুনিয়ে দিয়েছেন আমাদের ফয়জুর রহমান ভাই। আজকের যে বিষয় আমরা রেখেছি, তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না, দুইটি বিষয় তো আমরা শুনে নিয়েছি। তৃতীয় ব্যক্তি হলো নিজের হাতের বস্তুকে, অর্থাৎ জানোয়ারকে, পশুকে,
পশু পাখি এগুলো ছেড়ে
দিয়ে
এরপর এটাকে
ফিরে পাওয়া
দোয়া করে। অনেক সময় দেখা যায় যে অনেকে শখের বশত কিছু পালন করে বা পাখি,
আবার প্রয়োজনও তো হয় না, গরু বা ছাগল এগুলো মহিষ এগুলো তো প্রয়োজন,
প্রয়োজনে আরেকটা ছিল শখের বসে পালে। এরপর আমি কি করছি, পাখিকে হাতে নিয়ে ছেড়ে দিলাম, এরপর দোয়া করছি যেন এটা ফিরে আসে,
ফিরে আসে।
তো এরপর মনে করেন যেটা আপনি বললেন যে কোনো বকরি বা গরু মহিষ এগুলো ছেড়ে দিলাম, তো অনেক সময় দেখা যায় যেগুলো গৃহপালিত পশু এরা তো মনে করেন দিন শেষে চলে আসে, সেটা আলাদা বিষয় যে চলে এসেছে, এখন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর অনেকে কবুতর পালে, কবুতর এরকম ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এরপরে আশা করে। তো এই ব্যাপারে বলা হয়েছে, নিষেধাজ্ঞা হয়েছে যেন দোয়া না করা হয়, আর দোয়া করলে কবুল হবে না। তো এখন এর দিকে এক তো দোয়া কবুল হচ্ছে না, অপরদিকে কিন্তু এর কিছু সাইড ইফেক্টও আছে। জাকির ভাই, যেমনটি মনে করেন আমি বকরি ছেড়ে দিলাম, গরু ছেড়ে দিলাম, যাই হোক আমি কবুতর এগুলো ছেড়ে দিলাম, এগুলো যাচ্ছে সে রাস্তায় খাচ্ছে, যা পাচ্ছে খাচ্ছে, এখন যে জায়গায় খাচ্ছে ওই জায়গা কার, ওই জায়গা কিন্তু আমার না,
চলবে ফসলও খেয়ে নেয়।
সেটাই, আমি এখন কারো ফসল বা ক্ষেতের মধ্যে চলে গেল, গিয়ে খেয়ে নিল, সে তো বাধা নেই, বাধা থাকলে আমার আয়ত্তের মধ্যে,
আর সেটা বুঝবেও না, মানুষই শরীয়তের মাসালা বুঝতে চায় না, আর সেটা পশু, সে কি বুঝবে কি আমার মালিক এটা খাচ্ছে নাকি অন্যটা খাচ্ছে, ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে, এটা তো বুঝবে না।
তো এক্ষেত্রে মনে করেন সে তো খেয়ে নিচ্ছে, খেয়ে নেওয়ার কারণে দেখা যাচ্ছে আরেকজনের ক্ষতি হচ্ছে, তো ক্ষতি হওয়ার কারণে কিন্তু এটা তার হক নষ্ট করছে আমি। তো একদিকে তো দোয়া কবুল হচ্ছে না, অপরদিকে দেখা যাচ্ছে মানুষের হকগুলো নষ্ট করছি। তো এখন চিন্তা করি আমি যে একদিকে এই কাজ করার কারণে একদিকে তো আমার দোয়া কবুলই হচ্ছে না, অপরদিকে আমি আমার হক নষ্ট, মানে অপর মুসলমানের হক নষ্ট করার কারণে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, আর তার উপরে কিন্তু অনেক গুনাহের একটা ই চলে আসে। তো এক্ষেত্রে আমাদের
ছেড়ে দিলাম, গরু বা ছাগল ছেড়ে দিলাম, আর গরু তো গরুই, হাঁটা শুরু করলে সে কোন দিকে যায়, কার রাস্তায় কোন পথে চলে যায়,
গেল না গেল, এটা
বাংলাদেশের রিপোর্ট যদি বের করা হয় হাজারো পরিবারের বা হাজারো মানুষের অভিযোগ আসবে আমার গরু হারিয়ে গিয়েছে। আপনি কিভাবে বাঁচছিলেন আর কিভাবে রাখছিলেন যে হারিয়ে গিয়েছে, হারানোর কারণটা কি ছিল? আমরা ছেড়ে দিলাম, আমার এই 2-4-50 হাজার টাকা দামের গরুটাও হারিয়ে গেল, ছেড়ে দেওয়ার কারণেই তো হারিয়ে গিয়েছে না। বিশেষ করে এটা গ্রাম সাইডের হয় কি, গরুকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া হয়, এবার যখন অন্য পালের সাথে মিলে যায় বা অন্য গরুর সাথে মিলে যায় অন্যদিকে চলে যায়, আবার অনেক সময় চুরিও হয়ে যায় মাঠ থেকে,
এরকম মনে করেন কিছু দুষ্ট লোক থাকে, যেমন মনে করেন এদিক দিয়ে যাচ্ছে আবার আসছে, এখন মালিক তো খুঁজতে না, সকালবেলা ঘর থেকে ছেড়ে দিল, বের হয়ে যাচ্ছে যেখানে খুশি সেখানে খাচ্ছে, আবার দিন শেষে ফিরে আসে,
ফিরে আসে।
গ্রাম দেশে কিন্তু এই সিস্টেম হয়ে থাকে। তো সকালবেলা বের হলো তো কিছু লোক দুষ্ট থাকে, তারা জানে যে এটা যেখান দিয়ে যাচ্ছে আবার এখান দিয়ে ফিরে আসবে, তো কি করে রাস্তার মধ্যে এরকম আমাদের মানে তখন হয়তো আমি ছিলাম না, তো আমার মুখে শুনেছি তাদের আর কি, আমার নানির দুটা বড় বকরি ছিল অনেক বড়, তো এরকম একটা তো রোগের কারণে মারা গিয়েছে, তো আরেকটা কি হলো সে যেত এক জায়গায় গিয়ে সে খাওয়া খেয়ে আবার চলে আসতো, তো একদিন কি হলো গেল কিন্তু আর আসলো না, পরে খোঁজ নিয়ে জানা গেল যে ওই এলাকারই কেউ আর কি এটা নিয়ে রেখে কেটে নিয়ে সে নিয়ে নিছে, জানা গেছে পরে। তো এরকম অনেক সময়
অনেক ঘটনা ঘটে
যায়, হয়তো অনেক দর্শক বৃন্দ আমাদের সাথে একমত হবে যে না আমি নিজেও এটা ফেস করেছি যে আমার পশু গিয়েছে কিন্তু আর আসেনি, তো এখন দেখুন এটা তো নিজের হাতে তো আমি আরেকজনের হাতে তুলে দিলাম নিজে থেকে, তো এগুলো আমাদের না করা উচিত।
সোহেল ভাই যে বিষয়টা আপনি শুরুতে এই বিষয়টা শুরুতে যেটা বলেন কবুতরের বিষয়, অনেক ছেলেপেলেরা এখন এই সময়ের কালে তারা কবুতর পালন করে, কবুতর পালে আর তারা সেটাকে আকাশে উড়ায় এভাবে ছেড়ে দেয়, ছেড়ে এখানে অনেকগুলো বিস্তারিত যদি বলি না আমাদের আরো রহমতপূর্ণ প্রবাদ আরো একটি লাগবে এখানে, কয়েকটি ভুল পদ্ধতি এখানে দেখেন। এক হলো গিয়ে সেখানে শীষ দেওয়া হয়, যখন কবুতর উড়ানো হয় তখন শীষ দেওয়া হয়, হয়তো ধরার জন্য, ফিরে আসার জন্য, এরপরে উড়ানোর জন্য না, তো এভাবে শীষ দেওয়া নিষেধ করা হয়েছে। দ্বিতীয়ত সোহেল ভাই, যারা কবুতর লালন পালন করে কবুতরের দুইটা পাখা একসাথে বেঁধে দেয় যাতে করে বেশি দূর উড়ে যেতে না পারে, এতে করে এর কষ্ট হয়। তৃতীয়ত হলো সে এমনভাবে পোষ মানায় কবুতরকে, তার কবুতর গিয়ে অন্যের কবুতরকে নিয়ে আসে,
নিয়ে আসে। এখানে আরও একটা হয়, আমি নিজেও মানে আমার এলাকার মধ্যে এরকম হয়েছে যে কি হয় ধরেন নারায়ণগঞ্জ, সে এখানে পালছে কবুতর, সে কি করে আমরা যেটা বলি বাজি, বাজি করা আপনার ওই ঢাকায় নিয়ে আসে, চার পাঁচজন একসাথে হয়, পাঁচজনের পাঁচটা কবুতর নিয়ে আসলো বা দশটা যেগুলো নিয়ে আসলো, নিয়ে এসে এখান থেকে ছাড়বে, যারটা বাড়িতে যায় সে জিতবে, এরকম করে থাকে। তো এরপরে মনে করেন এখানে 20,000, 50,000, 1,00,000 এরকম ই হয়, বাজি হয়। তো এখানে দেখেন এখানে কিন্তু একটা গুণের স্রোত, এক তো যে এ কবুতর এ ছিল নারায়ণগঞ্জ এমনি একটা এলাকায় নির্দিষ্ট এলাকায় ছিল, তাকে আরেক এলাকায়
নিয়ে
ছেড়ে দেওয়া হলো, তো এখন ছেড়ে দিয়ে এখন আবার মানে তখন দোয়াও করতে থাকি আমি যেন জিতে যাই। এক তো এখানে জুয়া খেলা হচ্ছে যেটা শরীয়তে নিষেধ, এরপর আবার যেন আমার কবুতরটা আমি যেন আবার ফিরে পাই, তো এইসব ক্ষেত্রে তো এগুলো আমাদের বোঝা দরকার, এগুলো আমাদের কিন্তু পর্যালোচনা করে মাথায় নিয়ে এগুলো কাজ করা উচিত যে আমি শরীয়ত সম্মত কতটুকু কাজ করছি। আমার কয়েকটা গুণা এখানে প্রকাশ পাচ্ছে, এক তো এখানে জুয়া বা যেটা বাজি এরকম হচ্ছে, পাশাপাশি আপনি যেটা বললেন যে বিষয়গুলো তুলে ধরলেন, তো এই বিষয়গুলো আমাদের এগুলো থেকে বেঁচে থাকা উচিত।
আপনি কবুতরকে কষ্ট দেওয়া এরপর উড়ানোর জন্য শীষ দেওয়া, দুইটাই কিন্তু নিষেধ আছে, কষ্ট দেওয়াটাও নিষেধ আছে, শীষ দেওয়াটাও নিষেধ আছে, বাজিও নিষেধ আছে, জুয়াও নিষেধ আছে। তো এমনটা আমরা কেন করছি? নিজের মনের একটু আনন্দ ফুর্তির জন্য। একটু চিন্তা করেন কবরে যখন আজাবটা শুরু হবে তখন এই আনন্দ আপনার কোথায় থাকবে আর এই ফুর্তি আপনার কোথায় থাকবে? যে বিষয়টা কি নিজের পশুকে ছেড়ে দিয়ে ফিরে পাওয়ার জন্য দোয়া করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য নিষেধ করেছেন যে এভাবে আমরা না করি, তোমরা এভাবে করিও না, কি নিজের পশুকে ছেড়ে দিয়ে তারপরে ফিরে পাওয়ার আশা বা এই আশায় দোয়া করা, এমনটা আমাদের করা উচিত না। অনেক মানুষ এরকমের হয় থাকে, করে থাকে, আর আমরা চেষ্টা করি বেঁধে রাখার জন্য, যেহেতু সেটা ওয়াবুস, এরপরে বেঁধে রেখেই তো আল্লাহ তাআলার দরবারে তাওয়াক্কুল করার কথা বলা হয়, তুমি বেঁধে রাখো, এরপর আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ আমার এই পশুটা, আমার এই ছাগলটা, আমার এই গরুটা, গাবিটা যেন হারাইয়া না যায়। বেঁধে রাখার পরে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে, দরজা খোলা রেখে এরপর যদি দোয়া করি চোর যেন না ঢুকে, এটা তো হতেই পারে না। দরজা খোলা রাখবেন, চোরের চোখ তো পড়বেই, আপনার অলংকার, আপনার সম্পদ, আপনার টাকা আপনি ওপেন জায়গায় রাখবেন আর দোয়া করবেন আল্লাহ যেন কারো চোখ না পড়ে, কেউ যেন নিয়ে না যায়, এটা তো হবেই না। মানুষ আসতে যেতে তো চোখ পড়বেই, আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেন কেউ না দেখে, গোপন জায়গায় রাখতে হবে, তালা লাগাতে হবে, হেফাজত করতে হবে, এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আমার এই সম্পদ যেন চুরি না হয়, ডাকাতি যেন না হয়। তো এই বিষয় রয়েছে, আর বিশেষ করে সোহেল ভাই যাদের দোয়া কবুল হয় না, অন্য অন্য হাদিসে পাকের মধ্যে আমরা যারা যেটা পেয়ে থাকি, বিশেষ করে তো হারাম ভক্ষণ,
যারা হারাম ভক্ষণ করে বা হারাম ইনকাম করে,
ইনকাম করে, তাদের দোয়াও আল্লাহ তাআলার দরবার কবুল হয় না।
এছাড়াও আপনার দেখা যায় যারা পিতামাতার অবাধ্য, পিতামাতাকে কষ্ট দেয়, তো তাদের দোয়া কবুল হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া কবুল হওয়ার জন্য দোয়া তো করলাম, এই দোয়া যেন তাড়াতাড়ি কবুল হয়ে যায়, এই জন্য এই আল্লাহ আমাদের এই দোয়াটা তাড়াতাড়ি কবুল করে দাও, এইটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়।
আচ্ছা, কবুলের জন্য
তাড়াহুড়া করা, এইটাও এসেছে যে এগুলা রয়েছে। যেমন মনে করেন আজকে যে টপিক ছিল, দুই নাম্বার যে ব্যক্তি, যে এমন মুসাফির যে রাস্তায় স্থান করে, অবস্থান করে, কিন্তু এমনি কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে, কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি মুসাফির হয় তার দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয়। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে রাস্তায় অবস্থান করা, তো এরকম অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো দোয়া কবুল হয়ে থাকে। তো আবার এরকম রয়েছে, নিষেধ রয়েছে, যেমন যারা এরকম করবে পাশাপাশি পিতামাতা অবাধ্য হবে, আপনার যারা হারাম বক্ষণ করবে এই সকল ব্যক্তিদের দোয়া কবুল হয় না, দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করা, এগুলো দোয়া কবুল না হওয়ার লক্ষণ। পাশাপাশি যে দোয়ার সময়, যারা দোয়ার সময় দোয়ার আদব গুলো মেনে চলে না, তখন এই দোয়া কবুল হয় না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যাদের সাথে আত্মীয়র সম্পর্ক অটুট না, ভালো না, সম্পর্ক ছিন্ন করে, তাদের দোয়াও কিতাবের মধ্যে এসেছে যে তাদের দোয়া কবুল
হয় না। রাইট, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন একটা হলো গিয়ে আপনার ছাউনি ছাড়া, ছাদ ছাড়া ঘরের মধ্যে অবস্থান করা। এখন যদি আপনার ঘরই জীর্ণ শীর্ণ, আপনার ঘরই, আপনার আর্থিক অবস্থাই এমন কি আপনার ঘরের যেটা ছাউনি আছে সেটা ফাটা আছে, চিরা আছে, ছিদ্র আছে, এটা তো এক আপনার পরিবেশ বা পরিস্থিতি, আপনার এখন আপনি শিকার, এরকমের গরিবী হালত যেটা আছে, যেটাকে আমরা বলি আপনার ঘরের দেয়াল নেই, টিনের দেয়া বেড়া আছে, এটা ভাঙ্গা আছে, উপরের ছাউনি আছে এটাও ভাঙ্গা আছে, পানি পড়ে, এটার, এটা তো একটা পরিবেশ, তাই না? একটা হয়ে গিয়েছে আপনার গরিবী হালত এই কারণে। আর একটা হলো গিয়ে ইচ্ছাকৃতভাবে একদিন, দুই দিন, তিন দিন নিজের ঘরের মেরামত করতে গিয়ে সব ভেঙে দেওয়া, এরকমের পরিবেশের কথা আমরা বলার চেষ্টা করি। দ্বিতীয় কথা হলো গিয়ে মুসাফিরের কথা, মুসাফিরের দোয়া আল্লাহ তালা কবুল করেন, কিন্তু যারা রাস্তায় ও রাস্তার মধ্যে অবস্থান করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার আর এর উপর আমল করার তৌফিক দান করুক। এ থেকে যাদের দোয়া কবুল হয় না ওই সকল ব্যক্তিদের থেকে যেন আমরা নিজেকে বাঁচাতে পারি, অর্থাৎ এরকমের অভ্যাস থেকে যেন নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হারা রামো সাফা জা
نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم.
رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد اور فجرے ابھاس جار رحمت پورن پربھات ہوتار